মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মার্জারি বাওয়েনের কাহিনী অবলম্বনে আতঙ্ক যখন পড়ছে। কোনো কিছু নিয়ে কৌতূহল জন্মালে আমরা তার তল অব্দি খতিয়ে দেখি, কেবল মাঝে মাঝে আমরা ভুলে যাই অনেক সময় উত্তর উপরিতলেই রাখা থাকে। কাছে যেতে গিয়ে আমরা জড়িয়ে যাই আরো গভীর রহস্যের জালে, হয়তো উত্তরও নিজের জন্য উপযুক্ত প্রশ্ন খোঁজে। আর এই প্রশ্ন আর উত্তরের আলো আধারিতে বাস্তব অবাস্তবের মাঝের সীমারেখা হয় পোর্সেলিনের মতোই ভঙ্গুর। এমনই এক অদ্ভুত গল্প শোনাতে চলেছি আজ মোহনা দেবরায়ের ভাবানুবাদে মার্জারি বাওয়েনের কাহিনী আতঙ্ক যখন পোর্সেলিন।
এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন?
ঘোড়ায় টানা কোচটার খোলা জানলা দিয়ে ভেসে আসা শব্দে থমকে দাঁড়ায় লোকটা। দাঁড়ানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় বাড়ি ফেরার তাড়া প্রবল। কয়েক পা গাড়িটার দিকে এগিয়ে আসে।
বলুন।
লোকটাকে দেখে মনে বিশেষ ভরসা জাগে না মার্থার। সাদা চুল, গায়ের রঙও চকের মতো ফ্যাকাশে, তবু এখন তার অকুল পাথার অবস্থা। তাই সংশয় সরিয়ে প্রশ্ন করে,
বলছিলাম যে আশেপাশে রাত্রি থাকার মতন একটু জায়গা পাওয়া যাবে?
কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকে লোকটা, বোধহয় বোঝার চেষ্টা করে উত্তরে কতটা বলা ঠিক হবে। মার্থাই আবার বলে ওঠে,
আসলে আমি না খুব বিপদে পড়েছি। কোলচেস্টার থেকে লন্ডনে ফিরছিলাম, হঠাৎই রাস্তায় আমার গাড়িটা বিগড়ে যায়। জোড়াতালি দিয়ে অবশ্য সারিয়েছি, কিন্তু কোচওয়ান বলছে বেশিক্ষণ চালালেই নাকি গাড়িটা আবার বিগড়বে। যা দেখতে পাচ্ছি, রাতের মধ্যে আমি বাড়ি পৌঁছতে পারবো না। এদিকে আকাশের যা অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামবে। তাই বলছিলাম যে আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়,
বলে সে আকাশের দিকে তাকায়। এখন অবশ্য সবে বিকেল নামছে। এত কিছু শুনেও লোকটা খানিকক্ষণ চুপ করে থেকে বলে,
এই পথে তো কোনো হোটেল বা সরাইখানা নেই।
সেই জন্যই তো বলছি, কাছাকাছির মধ্যে একটা রাত যদি কেউ থাকতে দেন, এরপর অন্ধকার কেটে গেলেই।
কাছাকাছি বাড়ি বলতে তো কেবল ওই হাটলেজ।
কথাটা বোধহয় ঠিকঠাক শুনতে পায় না মার্থা, গলা তুলে জিজ্ঞেস করে,
কি?
সোজা চলে যান, কিছু দূর গিয়েই যে তে মাথা পড়ছে তার ডান দিকের রাস্তাটা এমনিতে আপনার ধরার কথা, তার বদলে বাঁ দিকেরটা ধরে খানিক দূর এগোলেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন, অনেকটা জায়গা জুড়ে।
অনেক অনেক ধন্যবাদ। কি নাম বললেন বেশ বাড়িটার?
হার্টলেজ।
এবার বলতে গিয়ে গলাটা সামান্য কেঁপে যায় ভদ্রলোকের।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোচওয়ান, চলো। হার্টলেজ।
গাড়িতে বসে শব্দটা নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে থাকে মার্থা। এসেক্সে তার দুই কাজিন ম্যাবেল আর ক্লারার বাড়িতে ক্রিসমাসের ছুটিটা কাটাতে এসেছিল। যদিও ছুটো ছুটি করে বেড়ানোর বয়স আর নেই, তবু মনটা তার যুবতী রয়ে গেছে। অ্যাডভেঞ্চারের গন্ধে যা শরীর মন এখনও শিহরিত হয়ে ওঠে। মার্থা ছোট থেকেই এইরকম, নইলে মাত্র 24 বছর বয়সে নিজের সঞ্চয় আর সামান্য উত্তরাধিকারকে মূলধন করে প্রায় সম্পূর্ণ নিজের একার চেষ্টায় একটা আস্ত ব্যবসা দাঁড় করাতে কেউ পারে না। ওর আত্মীয় স্বজন বলতে এই দুই বোন ম্যাবেল আর ক্লারা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ইংল্যান্ডের এই কান্ট্রি সাইড হাউসে নির্জন বসবাসেদের। বিয়ে করেনি তিনজনের কেউই। সারা বছরের ব্যস্ততার ফাঁকে এই ক্রিসমাসের ছুটিটা নিজের এই কাছের মানুষগুলোর সঙ্গে কাটিয়ে যায় মার্থা। হার্টলেজ নিয়ে কথা হচ্ছিল এবারে। এখানে থাকার সুবাদে ওর দুই বোনই বাড়িটা চেনে। ওরা বলছিল জনৈকা মিস লিফেইন ও বাড়ির বর্তমান মালিক। মহিলা নাকি সামান্য ছিটকগ্রস্ত, তবে তার পোর্সেলিনের কালেকশনখানা কিন্তু দেখার মতো। ম্যাবেল বলছিল
ওই কালেকশনটা শুরু করেছিলেন সম্ভবত কোনো এক স্যার জেমস সিওয়েল। এই মহিলা বোধহয় পরে বাড়িতে কিনেছেন ওই পোর্সেলিন সমেত। বাবা, সেই 30 বছর আগে একটা নিলাম হলো ওদের বাড়ির কিছু জিনিসের। উফ, কি কাণ্ড সেবার!
ম্যাবেলের কথাগুলো মনে করতে করতে হাসি পেয়ে যায় মাথায়। ম্যাবেল আরও বলছিল যে বাড়িটা নিয়ে নাকি কি সব রটন আছে, ওটা নাকি ভূত উড়ে, তবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। এখন সে বাড়িতেই মার্থাকে যেতে হচ্ছে রাত কাটাতে, ভাগ্যের পরিহাস বটে। কিছুটা চলার পরেই গাড়িটা এসে দাঁড়ালো জলাভূমির মধ্যে গজিয়ে ওঠা একটা টিলার ওপর বেখাপ্পা নোনা ধরা অন্তত 3 শতাব্দীর ধুলো লাগা বাড়ির সামনে। আকাশের রং তখন সদ্য মোছা স্লেটের মতো, তবে আলো পুরোপুরি মরতে তখনও কিছুটা বাকি। সেই আকাশের পটভূমিতে বাড়ির অবয়বটা অনেকটা অপার্থিব দেখাচ্ছে। টিলাটার আশেপাশে কয়েকটা মৃতপ্রায় গাছ, বাড়িটা চৌকো গড়নে, একটু নিচু অনেকটা ছড়ানো, সামনে এক টুকরো বাগান, যত্নের অভাবে জঙ্গল হয়েছে। গোটা বাড়িটাকেই যেন একটা ভারী ঝুলের মতো আঁকড়ে রয়েছে চাপ চাপ বিষণ্নতা। গাড়ি থেকে নেমে পায়ে পায়ে ফটক পেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায় মার্থা। ভারী কাঠের পাল্লা, নোনা ধরেছে জায়গায় জায়গায়, তবে পেতলের কড়াটা বেশ চকচকে, যেন সদ্য পালিশ করা হয়েছে, সেটা ধরে আলতো টোকা দেয়। তারপর অপেক্ষা করতে থাকে। সেই অবসরে তার চোখটা ঘুরে বেড়ায় বাগানে। বাগানটা শুধু অযত্ন রক্ষিতই নয়, প্রাণহীন। কয়েকটা মৃত গোলাপের কেয়ারি, ইচ্ছা মতো বেড়ে ওঠা আগাছা, আর কিছু শুকিয়ে আসা চির সবুজ পাতার গাছ, হাওয়ার দাপটে যাদের ডালপালার অবস্থা হয়েছে অনেকটা বহু অত্যাচারে মৃত মানুষের মতো। সমস্ত জায়গাটা সবুজের মধ্যে একটা কালচে বিষণ্নতা। এমন জায়গায় কেউ বাস করে ভাবতেই কষ্ট হয়। হঠাৎ বাগানের প্রান্তে চোখ চলে যেতেই একটা অস্বস্তি চেপে ধরে মার্থাকে। পরপর কয়েকটা সমাধি ফলক, মনে পড়ে যায় কালকে ম্যাবেলের মুখে শোনা কয়েকটা কথা।
আরে ভুতুরে বদনাম, বাড়িটা তো আর এমনি এমনি হয়নি। যারা বাড়ির মৃত লোকজনকে বাগানে কবর দেয় তাদের বাড়ির ভুতুরে দুর্নাম রটবে না তো কাদের বাড়ির রটবে শুনি?
ভাবতে ভাবতে আবার দরজার দিকে চোখ ফেরাতেই মার্থা আবিষ্কার করে দরজাটা হাট হয়ে খুলে গেছে, আর তার উপারে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার মাখা অবয়ব। তার তীক্ষ্ণ দৃষ্টির স্পর্শ নিজের চামড়ার ওপর অনুভব করে মার্থা।
নমস্কার, আমি মার্থা পিম। আসলে একটু বিপদে পড়ি।
ভেতরে আসুন।
অদ্ভুত ঘড়ঘড়ে ফেঁস ফেঁসে গলা, আগে থেকে না জানলে মহিলা কণ্ঠ বলে চেনা মুশকিল।
মিস লিফিং?
এটা আমারই বাড়ি, আসুন আসুন।
অবয়বের পিছু পিছু ঢোকে মার্থা। বাড়িটা দেখে কোনোভাবেই মনে হয় না এখানে কোনো চাকর বাকর থাকে বলে। বৃদ্ধার কথা ভেবে একটু খারাপই লাগে মার্থা। ওকে নিশ্চয়ই নিজেকেই সব কিছু পরিষ্কার রাখতে হয়। ঢুকতে ঢুকতে নিজের অসহায় অবস্থার কথা এক দফা বর্ণনা করে ফেলে সে। তার কথা শেষ হলে বৃদ্ধা বলেন,
তুমি এসে পড়ায় খুব ভালো হলো। এদিকে এমনিতেই প্রায় কেউ আসে না, বড় একা।
খুবই স্বাভাবিক, এই পাণ্ডব বর্জিত জায়গায় শখ করে কে আর জলাভূমির হাওয়া খেতে আসবে? বৃদ্ধাকে দেখে অবশ্য খুব একটা অথর্ব বলে মনে হয় না, না হলেই ভালো। দরজা দিয়ে ঢুকে করিডোর পেরিয়ে একটা হলঘর, ভেতরেও আলো বিশেষ নেই। এখানেও স্পষ্ট করে দেখা যাচ্ছে না বৃদ্ধার মুখটা,
তবে অবয়বটা চেহারাটা একটু স্পষ্ট হয়েছে। একটা অস্বাভাবিক মোটা থপথপে আকৃতি, বেঁটে খাটো, একটা আলখাল্লা জাতীয় পোশাক পরা। ঘরটার মাঝামাঝি একটা বড় সড় কাউচ চোখে পড়ে। এখানেই রাতটা আরামে কাটিয়ে দেওয়া যাবে, তবে একটু মুছে পরিষ্কার করে নেওয়া দরকার পুরো ধুলো জিনিসটার উপর। অনেকদিন কেউ বসেনি বোঝা যায়। চারদিকে তাকিয়ে মার্থা বলে,
আপনি একাই থাকেন এত বড় বাড়িতে মিস লিফেইন?
বৃদ্ধার চেহারাটা প্রায় অন্ধকারের সঙ্গে মিশে দাঁড়িয়েছিল। সেখান থেকেই সেই রকম অদ্ভুত গলায় তিনি উত্তর দেন,
আগে একজন থাকতো, একটা মেয়ে, না মহিলা, কিন্তু তাকে আমি সহ্য করতে পারতাম না। আমার সব জিনিসগুলোকে, আমার বাড়িটাকে সে নিজের সম্পত্তি মনে করত, ইচ্ছে মতো এটা ওটা নাড়ত সরাত, আমার অনুমতি না নিয়েই বিক্রি করে দিচ্ছিল সব, জানো, ভীষণ লোভী। তাই ওকে দূর করে দিয়েছি, নাকি ও নিজেই চলে গেছে।
কথার সুরের মধ্যে কি যেন একটা ছিল, যেটা বেশ অস্বস্তিতে ফেলে মার্থাকে। প্রসঙ্গ পাল্টে সে বলে,
এদিকে বিশেষ কেউ আসে টাসে না, তাই না?
না, কেউই আসে না। এ বাড়িতে উঁকি দেওয়ার কথা তো মনেও হয় না কারো। বড় একা লাগে জানো, বড় একা।
ব্যাপারটা অবাক করে না মার্থাকে। এই পৃথিবীর শেষ প্রান্তে আজ পাগল বুড়ির সঙ্গে সময় কাটাতে কেই বা আসবে? মুখে অবশ্য বলে,
আপনি তো মাঝে মধ্যে গাড়িটাকে শহরের দিকটাও ঘুরে আসতে পারেন।
একটা খোনা হাসি শোনা যায়। তার রেশ মিশিয়ে যাওয়ার আগেই কথা ভেসে আসে,
আমার কি আর সেই বয়স আছে, এই জমিটুকু আঁকড়েই পড়ে থাকা কাজ। আর আমি যদি এই বাড়ি ছেড়ে বেরোই, আমার সাধের জিনিসগুলো পাহারা দেবে কে?
সাধের জিনিস মানে?
হঠাৎই মার্থার কয়েক পা কাছে সরে আসে অবয়বটা, চাপা ফিসফিসে গলায় বলে,
দেখবে তুমি, আচ্ছা তোমায় দেখাবো। আজকাল দেখানোর লোক পাই এত কম, বেশি জিনিস তো নয়, আর কিছুই প্রায় পড়ে নেই। যা ছিল সব ওই মেয়েটা বেঁচে দিয়েছে, আর কিছু কিছু সঙ্গে করে নিয়ে গেছে। ভাবতে পারো, আমার জিনিস আমার অনুমতি না নিয়েই বেঁচে দিয়েছে। লোভ, কি প্রচণ্ড লোভ!
সামান্য উৎসাহ নিয়ে মুখ তোলে মার্থা। মহিলা বলে চলেন,
শুধু একটা জিনিসই এখনো, আসলে কি জানো তো, ওই একটা কারণেই আমি লোকজন বিশেষ পছন্দ করি না। কার কোন জিনিসটার দিকে চোখ পড়ে যায় তার কি কোনো ঠিক আছে, তখন অনর্থক হাঙ্গামা আর কি। তার থেকে এই একলাই দিব্যি আছি, শুধু মাঝে মাঝে বড় একা লাগে।
শেষ কথাগুলো বলতে বলতে কণ্ঠস্বরে খাদে নেমে যায়। কয়েক মুহূর্তের নীরবতা। এটা অস্বস্তি যেন ভারী বাতাসের মতো ভেসে বেড়াচ্ছে ঘরে। সেটা ঝেড়ে ফেলার চেষ্টাতেই মার্থা বলে,
আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস লিফে, আমি আমি কাউচটাতেই রাত কাটিয়ে দিতে পারবো, আপনি খামোকা ব্যস্ত হবেন না, আপনি বরং এখন বিশ্রাম।
আরে ধুর,
মার্থার মুখের কথা কেড়ে নেন বৃদ্ধা।
আমার আবার বিশ্রাম? সারাটা দিন এই পরিত্যক্ত বাড়ির স্মৃতি আগলে ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াই, কাজটা কি যে বিশ্রাম?
মনে মনে প্রমাদ গুনে মার্থা। মহিলা তো উচ্চ মার্গে ছিটকগ্রস্ত মনে হচ্ছে, সেটা অবশ্য খুবই স্বাভাবিক। মন থেকে আপাতত সেই ভাবনা ঝেড়ে ফেলেছে, বলে,
না না লিফিন, আপনি বয়স্ক মানুষ, সকাল সকাল শুতে যাওয়াটাই আপনার স্বাস্থ্যের পক্ষে প্রয়োজন, যান আপনি শুয়ে পড়ুন।
আরে রাখো তোমার স্বাস্থ্য, স্বাস্থ্য এখন হাসি পায় কথাটা শুনলে, বাইরে গিয়ে বসবে?
শেষ কথাটা যে মার্থার উদ্দেশ্যে করা প্রশ্ন সেটা বুঝতে একটু সময় লেগে যায় তার। আমতা আমতা করে সে বলে,
বাইরে?
হ্যাঁ, বাগানে।
এই ওয়েদারে?
আরে হ্যাঁ, এই ওয়েদারেই তো মজা। অবশ্য ও তোমরা বুঝবে না, এইরকম একটা বাতলা দিনেই তো সেই ঘটনা ঘটেছিল আমার।
কথাগুলো প্রায় বিড়বিড় করে শেষ করেন বৃদ্ধা, কিছু বোঝা যায় না।
আচ্ছা, আপনি সত্যি পুরোপুরি একা থাকেন? এইভাবে এইভাবে দিনের পর দিন মানুষের মুখ না দেখে?
হ্যাঁ, আসলে আসলে আমি না আর কোথাও খুঁজে পাই না ওকে, ও চলেই গেছে, কোথায় কে জানে যে ছিল আগে এখানে।
শেষ কথাগুলো প্রায় হাওয়ায় মিলিয়ে যায়। মনে মনে একটু খারাপ লাগে মার্থার, এই পাগলাটে বাতিগ্রস্ত বুড়ির সঙ্গে কেউই থাকতে চাইবে না, এ কথা সত্যি, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে ওর সত্যি দেখভালের প্রয়োজন।
কে চলে গেছে মিস লিফিন?
উঠে দাঁড়ান বৃদ্ধা, তার মুখ এখনো অস্পষ্ট, বলেন,
চলো তোমাকে বাগানটা দেখিয়ে আনি, আরো অনেক জিনিস দেখাতাম কিন্তু সেইগুলো আর আমার কাছে নেই, কোথায় যে গেল, কোথায় গেল।
উঠে দাঁড়িয়ে নিঃশব্দে তাকে অনুসরণ করতে করতে মার্থা বলে,
কি জিনিস? আপনার চিনেমাটির কালেকশন?
বিদ্যুতের মতো তার দিকে ফেরে সেই অবয়ব, এই প্রথম প্রকট হয়ে ওঠে তার চোখ দুটো।
তুমি কি করে জানলে?
আপনার সিনেমাটির কালেকশন তো এই এলাকা বিখ্যাত, আমার দুই বোন এখানেই থাকে, আমি ওদের মুখেই শুনেছি।
ও, লোকে এখনো সেসব গল্প করে তাহলে? আসলে আজকাল কাউকেই সহজে বিশ্বাস করতে পারি না, বুঝলে কি না, সবাই তো ওত পেতে বসে আছে, কখন খামচা মারবে। আরে ওই মেয়েটা যে ছিল এখানে, সেই কি কম চেষ্টা করেছে আমাকে তাড়ানোর, কত সব অনাচার। না হলে তুমি ভাবো, আমার বাড়ির থেকে, আমার জিনিসপত্রের কাছ থেকে আমাকেই তাড়াতে চায়, লোভ, বুঝলে না, লোভ। নিহাত আমি সহজ জিনিস নই, তবু একা হাতে আর কত সামলাবো বলতো, বড় ক্লান্ত লাগে, ওই জন্যেই আর আজকাল লোকজন বিশেষ পছন্দ করি না।
মুখ দিয়ে একটা সহানুভূতি সূচক আওয়াজ করে মার্থা, তাতেই যেন আরো উৎসাহ পেয়ে যান বৃদ্ধা। সামনে চলতে চলতে বলেন,
আরে তোমায় আর কি বলবো, সেই সেবার বাড়ির কটা জিনিসের নিলাম হলো, আমি তো পাগলের মতো লুকাচ্ছিলাম সব। অবশ্য তাও শেষ রক্ষা করতে পারলাম না। আমার কালেকশনের সবচেয়ে মহার্ঘ জিনিসটাই তো হাতছাড়া হয়ে গেল সেদিন। আমি আর কি বা করতে পারতাম? তারপরেও অবশ্য বড় করেছি কালেকশন, কিন্তু কিন্তু সেই আফসোস আমার চাইনি। শুধু একটাই সান্ত্বনা যে এর মধ্যে
এতক্ষণে তার পিছু পিছু বাইরে এসে দাঁড়িয়েছে মাথা। বাগানের এই জায়গাটাই ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে, মাথায় একটা ছাউনি। মাথার মনে হয় না ইনি কিছু খাওয়ার জন্য অফার করবেন বলে, তার প্রয়োজনও নেই, আর এর কাছ থেকে সেটা প্রত্যাশা করাটাও বুদ্ধিমানের কাজ নয়। উনি নিজে কখন খাবেন কে জানে। আকাশ নিভতে শুরু করেছে, একটা মরা গোধূলির মতো আলো ছড়িয়ে আছে চারপাশে। সেই আলোয় অবয়বের অর্ধেক ঢাকা মুখটা আরো অস্পষ্ট লাগছে।
ম্যাবেল যে বলল প্রায় 30 বছর আগে নিলাম হয়েছিল, আপনি তখন ছিলেন? কত বয়স আপনার?
আলবাত ছিলাম, এটা তো আমারই বাড়ি। তুমি যে অবাক করলে হে ছুরি।
অনেকদিন পরে কারো মুখে ছুরি ডাকটা শুনতে বেশ ভালোই লাগে। মুচকি হেসে মাথা বলে,
আপনি বোধহয় এই বাড়িটা উত্তরাধিকারী সূত্রে পাননি না, কিনেছেন? তাহলে যেগুলো লুকিয়েছিলেন সেগুলো কিনে নিলেন না কেন?
ওহ, আমার বাড়ি আর আমি উত্তরাধিকার সূত্রে পাব না? এ কি অদ্ভুত কথা! আরে নিজের জিনিস আবার কিনবো কি হে? আমি তো ওগুলো বাঁচাচ্ছিলাম, কিনেছিল তো ওই মেয়েটা যাকে তাড়িয়েছি, তাও অনেক পরে। তখন অর্ধেক জিনিস নিলাম হয়ে গেছে।
পাগলের প্রলাপের মাত্রা বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে মাথা তাড়াতাড়ি বলে,
ও আচ্ছা আচ্ছা, এবারে বুঝলাম। আপনি স্যার জেমসেরই কোনো আত্মীয়, তাই না? আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আপনার বয়সটা।
একটা ঠান্ডায় প্রায় জমে যাওয়া চেয়ারে বসে মার্থাকে সামনের একটা চেয়ার ইশারায় দেখান বৃদ্ধা। বসতে বসতে মার্থা বলে,
তবে আপনি যাই বলুন না কেন, এই শীতের ঠান্ডায় আপনার একটু আগুন জ্বালানো উচিত। এত শীতে নিমোনিয়া হতে একটু সময় লাগবে না।
বহুদিন আর আমার ঠান্ডা লাগে না,
যেন ঘোষণা করেন বৃদ্ধা। এবং সঙ্গে সঙ্গেই একটা জিনিসে চোখ পড়ায় কেঁপে ওঠে মার্থা। মহিলার আলখাল্লা ঢাকা শরীরের নিচ থেকে বেরিয়ে এসেছে দুটো পা, আর তাতে এই কনকনে ডিসেম্বরের ঠান্ডায় একচোড়া কালো উলের মোজা ছাড়া আর কিচ্ছু নেই। অস্বস্তিটা ক্রমেই গাঢ় হতে থাকে।
হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন আপনার পোর্সিলিনের কালেকশনের ব্যাপারে?
বলার মতো আর কি আছে, যা ছিল সবই তো গেছে, আয় সব বেঁচে খেয়েছে ওই হতচ্ছাড়ি। যা আছে তার খবর নেহাত এখনো তেমন কেউ জানে না, নইলে কবেই সেসব ফাঁকা হয়ে যেত। তবে সত্যি বলতে কি, আমার আর কিচ্ছু যায় আসে না ওইগুলো চলে গেলে, শুধু একটা জিনিস বাদে, ওটার জন্যই যত মায়া।
মার্থা চুপ করে থাকে। ওকে নিজেকেই কথা বলার সুযোগ দেওয়া উচিত, কিন্তু ওই বিষয়ে আর কিচ্ছু বলেন না বৃদ্ধা। কথাটাকে আচমকা ঘুরিয়ে দিয়ে বলেন,
ওই জন্যেই এই বাড়ির ত্রিসীমানায় আমি কাউকে আসতে দিই না। আমার জিনিসগুলোর ওপর ওদের বড্ড লোভ, এমনকি ওই মেয়েটাও ফিরে আসতে পারে আবার।
আসতে দেন না, আটকান কিভাবে?
ভয় দেখিয়ে তাড়িয়ে দি।
ভয় দেখিয়ে? ওরা আপনাকে ভয় পায়?
আজকালকার দিনের মানুষকে ভয় দেখানো খুব সোজা হয়ে গেছে বলে মনে হয় না তোমার? লোকে এখন একটুতেই চোখ কপালে তুলে অজ্ঞান হয়ে যায়।
এই বাড়িটাকে ঘিরে থাকা ভুতুড়ে বদনামগুলোর কথা মনে পড়ে যায় মার্থা। নিশ্চয়ই মানুষের মনের সেই ভয়টার সুযোগ নিয়ে কোনো কারসাজি করেনি বৃদ্ধা। কথাটা মনে হতেই মনে একটা প্রশ্ন জাগে মার্থায়।
আচ্ছা, আপনি যেখানে একা থাকেন আপনি কখনো ভূত দেখেছেন? আমি কখনো দেখিনি, আমার দেখার খুব ইচ্ছে জানেন।
এভাবে প্রাণ খুলে কথাবার্তা বলার মতো লোক আজকাল আর পাই কই বলো? তুমি দৈবাৎ ঘটনা চক্রে এসে পড়লে বলে খুব ইচ্ছে করে কারোর সঙ্গে দুটো কথা বলতে। বড় একা জানো, সেই তোমরা বুঝতে পারবে না। তাও সকাল হলেই তুমি চলে যাবে, আর ওই সময়টা আবার আমি।
ওই সময়টা কি মিসলিফেন?
সকালে উঠতে বেশ দেরি হয় আমার, অনেকটাই।
না না, আপনি বয়স্ক মানুষ, আপনার তো ঘুমের প্রয়োজন হবে। চিন্তা নেই, আমি আপনাকে ডিস্টার্ব করব না।
না হে, প্রয়োজনের কথা নয়, আমি রাতে ঘুমোই না।
সে কি?
হ্যাঁ, সকালের দিকেও যে ঘুমোতে চাই তা নয়, কিন্তু বাধ্য হয়েই।
বাগানের একটা দিকে নির্দেশ করে মাথাটা একটু হেলিয়ে দেন মিস লিফেইন। এই সামান্য ব্যাপারটা নতুন করে অস্বস্তিটা ফিরিয়ে আনে মার্থার মনে। কোথাও কিছু একটা বুঝতে বিরাট ভুল হচ্ছে তার। কোনো একটা ব্যাপার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে আছে তার সামনে, সে শুধু ধরতে পারছে না। এরই মধ্যে উঠে এসে দাঁড়িয়েছেন বৃদ্ধা। বেশ জোর গলায় বলে ওঠেন,
এসো।
ওর পিছু পিছু আবার ঘরে ঢুকে মার্থা। ও লক্ষ্য করেছে ওই মোটা থলথলে চেহারার পক্ষে বেশ দ্রুত নড়াচড়া করে তার শরীরটা। চলতে চলতে কতকটা আপন মনেই তিনি বলেন,
আজ কত দিন বাদে কেউ আমার সঙ্গে গল্প করতে এলো, কি যে ভালো লাগছে। দাঁড়াও, তোমায় একটা জিনিস দেব। এত কষ্ট করে তুমি এলে, তোমাকেই দিতে ইচ্ছে করছে, আবার এসো কিন্তু।
ম্যাডাম, আমার কিছু লাগবে না, শুধু রাতটুকু কাটানোর মতো একটু জায়গা পেলেই আমি খুশি।
সে তোমার যত খুশি তুমি থাকো না, কিন্তু তোমায় উপহারটা এখন দিয়ে দিতে না পারলে পরে আর সময় পাবো কিনা?
বলতে বলতে হাঁটার গতি আরো দ্রুত হয় অবয়বের। একটা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে ওরা। এই সব কিছুর মধ্যে একটা ব্যাপারই বারবার অস্বস্তিতে ফেলছে মার্থাকে। ও হাজার চেষ্টা করেও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না অবয়বের মুখ চোখ নাক, যেন একটা সূক্ষ্ম অন্ধকারের পর্দা দিয়ে ঢাকা। শুধু সাদা চুলগুলো ঝকঝক করছে কোনো আশ্চর্য দূতিতে। উঠতে উঠতে ফের আপন মনে বলে চলেন বৃদ্ধা,
লুকিয়ে রাখাটা বোধহয় বোকামি হয়েছিল। যতই কষ্টে বুকটা ফেটে যাক, আজ তো সেটাকে তো বাঁচাতে পারিনি। শুধু একটা প্লেট কি হলো রেখে শুধু শুধু আটকা পড়ে থাকা তার জন্য? না হে, ওটা তুমি নিয়ে যাও, খালি মাঝে মাঝে এসে দেখা করে যেও আমার সঙ্গে, কেমন? বুড়ো মানুষের এই কথাটুকু শুনো।
আরো অনেক কিছুই বলছিলেন তিনি, কিন্তু সেগুলোতে মনোযোগ দেওয়ার মতো অবস্থা মার্থা ছিল না। তার নাকে একটা অদ্ভুত গন্ধ এসে ধাক্কা মারতে শুরু করেছে। একটা বিশ্রী গন্ধ, ঠিক পচা নয় তবে কটু। গন্ধটা যে কিসের হাজার চেষ্টা করেও তা বুঝতে পারল না মার্থা। ওপরতলার ঘরগুলো দেখে মনে হয় না সেগুলোর কোনোটাতেই কেউ বাস করে বলে। যে কটা চোখে পড়ল সবারই বিছানা বালিশ চাদরের ওপর পুরু ধুলোর আস্তরণ। দেখে সহজেই অনুমান করা যায় যে এর কোনোটাতেই থাকেন না বৃদ্ধা।
আপনি নিজে কোথায় থাকেন মিস লিফিন?
বেশিরভাগ সময় বাগানে।
উত্তরটা শুনে ভীষণ অবাক লাগে মার্থার। কারো কারো বাগানে ছোট ঘর বানিয়ে প্রকৃতির মধ্যে দিন কাটানোর একটা বাতিক আছে বটে, কিন্তু এই বয়সে একজন মহিলার পক্ষে সেটা ভাবাও তো কষ্টকর, আর এই ঠান্ডায়। অবশেষে অনেক গলি ঘুঁজি পেরিয়ে একটা ছোট্ট একটেরে ঘরে এসে ঢোকেন বৃদ্ধা। কোনো আলো নেই এই ঘরে, শুধু একটা জানলা দিয়ে এসে পড়েছে বাইরে বিকেলের ম্লান আলো। একটা দেওয়ালের দিকে এগিয়ে যান তিনি। দেওয়ালটা নিরেট, তার উপরেই একটা বিশেষ অংশে হাত দিয়ে সামান্য চাপ দেন বৃদ্ধা, কিছু একটা আলগা হয়ে খুলে আসে। একটা পাল্লা। মার্থা অবাক হয়ে দেখে একটা লুকানো কাবার্ড। পাল্লাটা টেনে খোলেন তিনি। ভেতরটা নিকষ অন্ধকার। নির্দ্বিধায় তার ভেতরে হাত ঢুকিয়ে দেন বৃদ্ধা। ছোট্ট দু একটা খুটখাট টুংটাং আওয়াজ, তারপরই হাত বের করে আনেন। বিস্ময়ে হতবাক মার্থার চোখের সামনে বৃদ্ধার হাতে ধরা রয়েছে একটা পোর্সেলিনের প্লেট। সে নিষ্পলকে চেয়ে থাকে সেই প্লেটের দিকে। একটা প্লেট এত সুন্দর হয়? ধপধপে সাদার ওপরে সোনালি দিয়ে আলপনার মতো আঁকা লতাপাতা আর তাদের মাঝে বসে থাকা তিনটে পাখি। জিনিসটা কাঁপা কাঁপা হাতে মার্থার দিকে বাড়িয়ে দেন বৃদ্ধা। এত উত্তেজনার মধ্যে তার হাতের কালচে কঙ্কালসা চেহারাটা লক্ষ্য করে না মার্থা। সে তখন সম্মোহিত, সেভাবেই প্লেটটা হাতে নেয়। হঠাৎই হাড়ে হাড়ে ঠোকাঠুকির তীব্র খটখট আওয়াজে সম্বিত ফেরে মার্থার। তার মুখের সামনে তুড়ি দিয়েছেন সেই রহস্যময় বৃদ্ধা। তাতেই সম্মোহিত ভাব কেটে গেছে তার।
তোমার যে কথা বন্ধ হয়ে গেল হে, আরে তো কিছুই না, পুরো সিটটা থাকলে দেখাতে পারতাম। যে সে জিনিস তো নয়, একেবারে সাক্ষাৎ ক্রাউন ডার্বি কোম্পানির প্রথম সারির চায়না সেট। ভীষণ শৌখিন জিনিস। কত কষ্টে জোগাড় করেছিলাম জানো, কিন্তু বাঁচাতে পারলাম শুধু এই প্লেটটাকেই।
এটা এটা সত্যি আপনি আমাকে দিচ্ছেন? এমনি
আলবাত দিচ্ছি, আর কত আঁকড়ে থাকবো? এবার তো মায়া কাটাতে হবে নাকি? আর টাকা পয়সা আমার আর কোনো প্রয়োজন নেই, অনেক দিন বাদে মন খুলে বলার মতো একজন মানুষ পেলাম এই তোমাকে, তাই।
সম্মোহিত ভাবটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই তীব্র গন্ধটা প্রায় দ্বিগুণ তীব্রতায় এসে ঝাপটা মারে নাকে। শ্বাস প্রায় বন্ধ হয়ে আসতে চায়। কোনো রকমের নাকটা চেপে ধরে মার্থা বলে,
কি বিভৎস একটা গন্ধ বেরোচ্ছে।
তোমরা সবাই একই ধাতুতে করা, সেই মেয়েটা ওই গন্ধের কথা খুব বলতো। কিসের গন্ধ রে বাপু, আমি তো এত বছর রয়েছি, কোনো গন্ধ টন্ধই তো পাই না।
এই উত্তরটা কানে যাওয়া মাত্রই কিছু একটা ঘটে যায় মাথার ভেতর, যেন আরো একটা সম্মোহন কেটে যায় তার। মুহূর্তের মধ্যেই সমস্ত বাড়ির অবসাদগ্রস্ত ভাবটা শতগুণ হয়ে চেপে বসতে চায়। সমস্ত পরিবেশটা দম বন্ধ করা হয়ে ওঠে সহসা। শুধু একটা কথাই প্রতিধ্বনিত হতে থাকে মনের কোনায় কোনায়,
এক মুহূর্ত নয় এই বাড়িতে, আর আমি এক মুহূর্ত নয়।
মার্থা সিঁড়ি বেয়ে প্রাণপণে দৌড়ে নামতে থাকে। বৃদ্ধা তাকে অনুসরণ করেন না। সিঁড়িতে পা দেওয়ার আগের মুহূর্তে পেছন ফিরে সে শুধু দেখে আধো অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে তার সেই আকৃতিহীন অবয়বটা। সেটা দেখে পুরুষ না মহিলা বোঝার কোনো উপায় নেই, কিন্তু তাড়া করে আসছে সেই গন্ধটা, প্রতি মুহূর্তে চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে। আর ভেসে আসছে একটা হাহাকারের মতো আওয়াজ। বাইরে তখন সন্ধ্যা নামছে। কচুয়ানটা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তাকে ঠেলে জাগায় মার্থা। রুদ্ধশ্বাসে বলে,
কচুয়ান কচুয়ান চলো তাড়াতাড়ি, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে।
বিনা প্রশ্নে ঘোড়ার লাগাম ধরে কচুয়ান শুধু জিজ্ঞেস করে,
কোন চেষ্টা তো ম্যাডাম?
একটা চেরা হাসি ফুটে ওঠে মার্থার মুখে।
হ্যাঁ, কোলচেস্টার।
তেমাথার মোড়টার কাছাকাছি আসতেই একটা অল্প বয়সী মেয়েকে দেখা যায়, প্রায় দৌড়ে দৌড়ে যাচ্ছে হার্টলেজের দিকে। ওদের গাড়িটা আসতে দেখে থমকে দাঁড়ায়, হাত দেখিয়ে দাঁড় করায় গাড়িটাকে, জানলা খুলে মুখ বাড়ায় মার্থা। হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলে,
এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আপনারা কি হার্টলেজ থেকে আসছেন?
হ্যাঁ, কেন বলো তো?
মানে আমি ওই বাড়িটা দেখভাল করি আর কি, ওটার তো বিক্রি হবে, আজ যেতে একটু দেরি হয়ে গেল, বলছি আপনি কি খদ্দের?
আরে না না, আমি খদ্দের নই, ওই একটা বিশেষ দরকারে মিস লিফিনের সাথে দেখা করতে গেছিলাম, আমার কাজটা হয়ে গেছে, এখন আমি ফিরে যাচ্ছি।
মিস লিফিন? কিন্তু তিনি তো লন্ডনে চলে গেছেন তার বোনপুর কাছে এই কিছুদিন আগে, আপনি কি করে?
নিশ্চয়ই উনি এর মধ্যে আবার ফিরে এসেছেন,
কিন্তু উনি তো কাল অবধিও ছিলেন না। আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাম, আর তাছাড়া যেরকম ভয় পেয়ে উনি ওই বাড়ি ছেড়েছেন, তাতে আর কোনো দিন ফিরবেন বলে মনে হয় না।
মানে কিরকম?
আমি নিজে অবশ্য ওখানে কিছু দেখিনি, কিন্তু একটা গন্ধ।
হ্যাঁ হ্যাঁ, একটা গন্ধ তো আমিও পেয়েছি, কিন্তু মিসেস লিফিয়ান পালালেন কেন?
আপনি যখন বাড়িটা কিনছেন না, আপনাকে বলাই যায়, উনি বলতেন স্যার জেমস সিওয়েল এখনো নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ান, হার্টলেস ছেড়ে উনি যেতে পারেননি। ওই বাগানেই কবর দেওয়া হয়েছিল, তো ওনার ভয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেলেন মিস লিফেইন। আর ওই যে চিনেমাটির কালেকশনটা, ওটা নাকি একটা একটা করে বিক্রি করে দিচ্ছিলেন মিস লিফেইন, আর ততই নাকি উৎপাত বাড়ছিল, ওটার উপর নাকি খুব লোভ ছিল ভদ্রলোকের।
লোভ?
মনে মনে হাসে মার্থা। এই কথাটাই তো সে এতক্ষণ ধরে শুনে এলো ওই বাড়ির বাসিন্দার মুখ থেকে। সত্যি কি অদ্ভুত বিচিত্র এই দুনিয়া। এখানে কারো গল্পই আসলে মিথ্যে নয়, অন্যায্য নয়, উড়িয়ে দেওয়ার নয়। এই যে আজ আজ মার্থা এত পরিকল্পনা করে এলো এই হার্টলেসে, সে কি তার লোভ? নিজেকে বহুবার প্রশ্নটা করেছে মার্থা। না, লোভ নয়, এ এক ধরনের জেদ, একজন কিউরিও ব্যবসায়ীর জেদ, একজন শিল্পের সমজদারের জেদ। বহু বছর আগের একটা সকাল ভেসে ওঠে তার চোখের সামনে। তখন সে সদ্য ব্যবসা শুরু করেছে, সদ্য সদ্য জীবনের সমস্ত সঞ্চয়কে মূলধন করে ব্যবসায় নেমেছে, কিউরিওর ব্যবসা। এসেক্সে একটা পুরনো বাড়ির কিছু জিনিস নিলাম হবে শুনে আর দেরি করেনি, সোজা এসে উঠেছিল ক্লারা আর ম্যাবেলের কাছে। নির্দিষ্ট দিনে সেই নিলামে উপস্থিত ছিল এবং একটা জব্বর দাও মেরেছিল বলাই যেত যদি ওই প্লেটটা পেত। ক্রাউন ডার্বি কোম্পানির একটা আস্ত পোর্সেলিনের সেট ওই দামে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, তাই প্লেট ছাড়া সেই কানা সেট নিয়েই সেদিন বাড়ি ফিরতে হয়েছিল তাকে। পরে আর প্রাণে ধরে বিক্রিও করতে পারেনি জিনিসটা, নিজের কালেকশনে সাজিয়ে রেখেছে। কিন্তু সেই একটা প্লেটের অভাবে অমন চোখ জোড়ানো সেটটার পুরোপুরি মালিকানা না পাওয়ার দুঃখটা মন থেকে কোনোদিনও যায়নি তার। আজ এতদিন পর বোনেদের সঙ্গে ক্রিসমাস কাটাতে এসে হঠাৎই মনে পড়েছিল সেই অসম্পূর্ণ সেটটার কথা, আর তারপর এই পরিকল্পনা। খোঁচোয়ানটাকে ভালোই বকশিস দিতে হয়েছে। এখন মার্থার গন্তব্য আবারও বোনেদের বাড়ি, কিন্তু ঠিক জীবনের মতোই সব কিছু প্ল্যান মাফিক চলেনি। তার সাক্ষ্য দিচ্ছে এই অল্প বয়সী মেয়েটার চোখে মুখে ভয়ের অভিব্যক্তি, যার সঙ্গে আজ বিকেলের এই এতটা সময় কাটিয়ে এসেছে মার্থা। সে আর যাই হোক, মিস লিফেইন নামে কোনো মানুষ নয়। ব্যাগ থেকে প্লেটটা বের করে মেয়েটার দিকে এগিয়ে দেয় মার্থা, নরম গলায় বলে,
শোনো, এটা ওই বাড়িতে রেখে এসো, এটা আর আমার লাগবে না।
মেয়েটা হাত বাড়িয়ে নিতে যায় প্লেটটা, প্লেটের অন্য প্রান্তটা সে চেপে ধরেছে। এবার মার্থা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু হঠাৎ কয়েকটা কথা ম্যাজিকের মতো ভেসে ওঠে তার স্মৃতিতে।
আজ তো সেটটাকে তো বাঁচাতে পারিনি, শুধু একটা প্লেট, কি হলো রেখে? শুধু শুধু আটকা পড়ে থাকা তার জন্য, বড় একা লাগে জানো।
না, এই প্লেট তার হারানো সঙ্গীদের কাছেই ভালো থাকবে। এই সুদীর্ঘ বিচ্ছেদ একাকিত্বের পর এই জড় বস্তুটাকেও আর নতুন করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। মার্থার মন বলছে প্লেটটা নিজের সেটের কাছে ফিরে গেলে মুক্তি পাবে আরো অনেক স্মৃতি, যারা এতদিন ধরে আঁকড়ে রয়েছে ওই বাড়ির আনাচ কানাচ একটা আকৃতিহীন অবয়বের রূপে।
না, থাক,
বলতে বলতে প্লেটটা টেনে নেয় মার্থা। তারপর হতভম্ব মেয়েটার দিকে তাকিয়ে একটু হেসে শুধু মাথা নাড়ে। গাড়ি চালু করে কোচওয়ান, কিছুক্ষণ পরে রাস্তার বাঁকে মিলিয়ে যায় ঘোড়ার খুরের শব্দ। ওই যে বলেছিলাম, উত্তরও হয়তো অপেক্ষা করে উপযুক্ত প্রশ্নের। প্রশ্ন কতটা সৎ তার উপর নির্ভর করে উত্তরের আত্মসমর্পণ। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা, দিগন্তিকা, তমাল, আলোকলতা ও সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুপাতে মার্সেরি পাওয়েনের কাহিনী আতঙ্ক যখন পোর্সেলেইন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।